আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদেরকে দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা তোমাদের মজলিসগুলোকে আমার প্রতি দুরুদ পাঠের মাধ্যমে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করা, তোমাদের এই দুরুদ কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। যারাই এই মুহূর্তে আমাদের আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর বিশেষত্ব অনুষ্ঠানটি দেখছেন, কেউ ঘরের মধ্যে হয়তো অনেকে পরিবারে যারা আছে তাদের সাথে দেখছেন, কেউ দোকানে বসে দেখছেন, সুতরাং মজলিসে পড়ে যারাই দেখছেন বা একাকী যারাই দেখছেন, সবাইকে আমি অনুরোধ করব আমরা সকলে হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। আসুন সকলে পড়ি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমি শুরুতে বলেছি আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান সাহাবায়ে কেরাম এর বিশেষত্ব নিয়ে আজ আবারও উপস্থিত হয়েছি। আজ আমরা শুনব প্রখ্যাত সাহাবি রসুল হযরত সাইয়্যিদুনা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছু বিশেষত্ব। বিশেষত তিনি অত্যন্ত প্রসিদ্ধ একজন সাহাবি, তার জীবনে বিশেষভাবে যে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়, তিনি অত্যন্ত সাহসী ছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমলের আলা ওয়াজহিল কামালের যে বিশেষত্ব রয়েছে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে খুঁজে খুঁজে বের করে তার উপর আমল করার এই অন্যতম বৈশিষ্ট্যটি হযরত সাইয়্যিদুনা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ছিল। এছাড়াও তিনি মুস্তাহিদ ছিলেন, অত্যন্ত দানশীল ছিলেন, আশিকে রাসূলের বিষয়টি তার মধ্যে চলেই এসেছে, তারপর তিনি সাহসী ছিলেন এবং মুসলমান এবং মুসলমানের লড়াই যে রয়েছে এর থেকে কীভাবে বেঁচে থাকা যায় এই বিষয়টি সবচেয়ে বেশি হযরত সাইয়্যিদুনা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীর মধ্যে পাওয়া যায়। আমরা একে একে শুনব তিনি কেমন ইলমের অধিকারী ছিলেন এবং দানশীলতার বিষয়টি তার মাঝে কীরকম ছিল, সাহসী কীরকম ছিলেন এবং তিনি কিভাবে যুদ্ধ এবং মুসলমানের লড়াই থেকে বেঁচে থাকার বিষয়টি তার মাঝে কীরকম ছিল, এই বিষয়গুলো আমরা একে একে জানার চেষ্টা করব। প্রথমত আমরা জানব তিনি কত বড় মাপের আলেম ছিলেন, তিনি কত বড় মাপের মুস্তাহিদ ছিলেন। আমরা জানি ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি, এটা আমরা সকলেই জানি। প্রথমত হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। অতঃপর হচ্ছে নামাজ আদায় করা, যাকাত প্রদান করা, এরপর হচ্ছে রোজা রাখা, এরপর হচ্ছে আপনার হজ পালন করা। এই যে পাঁচটি স্তম্ভ রয়েছে, এই পাঁচটি স্তম্ভের প্রত্যেকটি মাসালার যে রয়েছে এই বিষয়গুলো তো জানতেনি, তবে সবচেয়ে বেশি হযরত সাইয়্যিদুনা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষয়ে পারদর্শী ছিলেন সেটা হচ্ছে হজের মাসালা। হজের মাসালা সম্পর্কে হযরত সাইয়যিদুনা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন এবং হজের মাসালা সংক্রান্ত কেউ যদি কোনো প্রশ্ন করতেন বা জানার প্রয়োজন হতো তাহলে সরাসরি হযরত সাইয়যিদুনা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসতেন এবং সেই বিষয়ে প্রশ্ন করতেন। তিনি এতটাই ইলমের অধিকারী ছিলেন যে বলা হয় যে তিনি 60 বছর পর্যন্ত মাসআলার সমাধান দিয়েছেন। সাহাবায়ে কেরামের যুগ, তিনি অত্যন্ত প্রসিদ্ধ সাহাবি, তাবেইনদের মধ্যে থেকে যারা কোনো হজের মাসআলা সংক্রান্ত কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিক তার কাছে চলে আসতেন এবং মাসআলার তিনি সমাধান দিতেন। এই এত বড় মুস্তাহিদ হওয়ার পরে যে যখনই কোনো বিষয় হজের মাসালার সম্মুখীন হতো তাৎক্ষণিক তার কাছে চলে আসার পরে তিনি সব এইসব বিষয়ে জানার পরেও তিনি তাড়াহুড়ো করতেন না। ইলিমের যে একটা বিষয় রয়েছে, ইলিমের যে একটি আপনার মর্যাদা রয়েছে, এর যে একটি সম্মান রয়েছে, সেই সম্মানটিও তার মাঝে ছিল। তিনি তাৎক্ষণাৎ কোনো বিষয়ের উত্তর প্রদান করতেন না। তিনি তার কাছে যখন কোনো কেউ প্রশ্ন করত, তিনি আগে সেটা ভাবতেন এবং ভেবে তারপর তিনি উত্তর প্রদান করতেন। এমনকি তার জীবনের মধ্যে এও রয়েছে, যখন কোনো ব্যক্তি তার কাছে আসতো, তাৎক্ষণাৎ তিনি উত্তর তো প্রদান করতেন না, এবং সেটা নিয়ে তিনি ভাবতেন, চিন্তা ভাবনা করতেন যে এই বিষয়ের আসল মাসালা আসলে কী হবে, ভেবে তারপর তিনি উত্তর প্রদান করতেন। যেমনটা এও পাওয়া যায় কিতাবের মধ্যে, যে এক ব্যক্তি তার কাছে এসে প্রশ্ন করলেন যে আপনি আমাকে এই বিষয়ে অ্যান্সার দিন, আমি এই মাসালার বিষয়টি জানতে চাই। তো তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এই মাসালার আসলে সমাধান কী হবে, এর উত্তর কী হবে, তিনি ভাবছেন। তখন সে ব্যক্তি প্রশ্ন করে বসলেন যে আপনি তো এই মাসালার ব্যাপারে অত্যন্ত পারদর্শী, যে কেউ প্রশ্ন করলে আপনি উত্তর দিয়ে দিতে পারেন, কিন্তু আপনি ভাবছেন কেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে উত্তর প্রদান করলেন, সেটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। তিনি বললেন যে আমি এই জন্য ভাবছি যে তুমি যে আমাকে প্রশ্ন করেছ মাসালার ব্যাপারে, তুমি কি এটা ভাবছো যে এই ব্যাপারে কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করা হবে না? অর্থাৎ আমি তোমাকে এখন আমার যা মনে আসছে, আমার বিবেকের মধ্যে যা আসছে, সেটাই তোমাকে অ্যান্সার দিয়ে দিলাম, আর আমি এখানেই রেহাই পেয়ে গেলাম। বিষয়টি এরকম নয়, কিয়ামতের দিন এই বিষয়ে আমাকে প্রশ্ন করা হবে যে আমার কাছে একজন ইলমি দিনের ব্যাপারে জানতে চেয়েছিল, কিন্তু আমি না ভেবে উত্তর দিয়ে দিয়েছি, হয়তো উত্তরটা আমার সঠিক নাও হতে পারে, আর কিয়ামতের দিন আমার রব তাআলা আমাকে পাকড়াও করে বসবে যে তুমি না ভেবে, না চিন্তা ভাবনা করে, না গবেষণা করে তুমি উত্তর দিয়ে দিয়েছ। এই জন্য আমি ভাবছি যে এর সঠিক যথার্থ উত্তর কী হবে। জি প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। কেউ যদি কোনো বিষয় আমাদের কাছে জানতে চায়, তাৎক্ষণাৎ উত্তর না দেওয়া, ভাবা, কোরআন ও হাদিস গবেষণা করা, অতঃপর উত্তর দেওয়া। হ্যাঁ, হাজির জবাব, এর প্রশংসা রয়েছে। আমাদের সমাজে অনেকে দেখা যায় যে প্রশ্ন করার সাথে সাথে ঝটফট উত্তর দিয়ে দেয়, এটা ভালো, তবে ভাবারও বিষয় রয়েছে। আমি যে এর উত্তর দিচ্ছি, এর কি আদৌ আরও উত্তম সমাধান আছে কি না, কিতাবের মধ্যে কি এর আরও উত্তম সমাধান রয়েছে কি না, এ বিষয়টি আমাদেরকে আগে প্রথমে যাচাই বাছাই করতে হবে। যেমনটা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনীর মধ্যে পাওয়া যায় যে তিনি এত বড় মাপের আলিমে দিন ছিলেন। আজকে যদি আমরা দেখি যে পৃথিবীর মধ্যে প্রায় 180 কোটিরও বেশি মুসলমান রয়েছে, আর তার অধিকাংশ মুসলমানই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর যে মাজহাব রয়েছে সেই মাজহাবের অনুসারী, কিন্তু সেই ইমাম, মহান ইমাম, তার আমল কীরকম ছিল? কিতাবের মধ্যে পাওয়া যায় যে কেউ যদি তাকে প্রশ্ন করত, তৎক্ষণাৎ তিনি সেটা উত্তর দিতেন না। এমনকি এও রয়েছে যে কেউ একজন প্রশ্ন করলো যে ঘোড়ার কয়টি পা রয়েছে, তিনি বাহন থেকে নেমে ঘোড়ার 4টি পা গণনা করে তারপর তাকে উত্তর দিলেন যে ঘোড়ার 4টি পা রয়েছে। আল্লাহু আকবার কবীর, যে এত বড় একজন আলিম, কে না জানে যে চতুষ্পদ জন্তু যেগুলো রয়েছে এগুলো স্বাভাবিকত 4 পা থাকে, কিন্তু তারপরে তিনি গণনা করলেন, তারপর উত্তর দিলেন। অর্থাৎ আগে স্যাটিসফাই হওয়া, আগে গবেষণা করা, আগে শিওর হওয়া যে আমি যা বলছি সেটা আদৌ কি সঠিক কিনা, সেটা আদৌ কি ঠিক আছে কিনা, এই বিষয়টি জানার পর তারপর উত্তর দেওয়া, এটা হচ্ছে আমাদের বুজুর্গানে দিনের তরিকা। তারা আগে যাচাই বাছাই করতেন, তারা আগে গবেষণা করতেন, অতঃপর মানুষদেরকে বলতেন যে কিতাবের মধ্যে এটা রয়েছে, এর উত্তর এটা হবে। তিনি ছিলেন এরকম বড় মাপের আলেম। তারপরও তিনি তারা এই বিষয়গুলোকে এভাবে তারা কী করতেন, মানুষের মাঝে প্রদান করতেন যে কোনো একটি ভুল মাসালা যেন মানুষের কাছে পৌঁছে না যায়, চলে না যায়। আমরা শুনছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে জ্ঞান কীরকম ছিল, আমরা তার জীবনের মধ্যে পাই যে তিনি তো প্রায় 60 বছর পর্যন্ত এভাবে মাসালা প্রদান করেছেন। মক্কা ও মদিনার যে সকল লোক তার কাছে মাসালা জানতে এসেছেন, তিনি এভাবে 60 বছর পর্যন্ত মাসালা প্রদান করেছেন। তারপরও তিনি আগে ভাবতেন, চিন্তা ভাবনা করতেন। কিতাবের মধ্যে এও রয়েছে যে তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত প্রখর জ্ঞানের অধিকারী ছিলেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বললেন যে তোমরা বলো তো এমন কি বৃক্ষ রয়েছে যে বৃক্ষটি মুমিনদের সাথে সাদৃশ্যপূর্ণ? তখন সকলেই ভাবতে লাগলেন, কেউ উত্তর দিচ্ছে না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে সেই বৃক্ষটি হচ্ছে খেজুর গাছ, খেজুর বৃক্ষ। অতঃপর একদা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্মানিত পিতাকে বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অ্যানসার দিয়েছেন আমিও জানতাম যে অ্যানসার এটা হবে, আমি সেদিনকার চাইলে এটা বলতে পারতাম যে উত্তর এটাই হবে যে খেজুর বৃক্ষ। তখন হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তখন তিনি তুমি কেন বলনি, তুমি বললে আমি তো ফখর করতে পারতাম যে আমার সন্তান মেধাবী। আল্লাহু আকবার! জবাব কি ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? তিনি বলেন আমি কিভাবে উত্তর দিব? সেখানে তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, সেখানে তো যে মদিনাতুল ইলম, যে ইলমের শহরের দরজা যাকে বলা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। তাদেরকে ব্যতি রেখে আমি তাদের সামনে কিভাবে উত্তর দেই? হ্যাঁ, আল্লাহু আকবার! এটা হচ্ছে ইলমের সম্মান, যে বড়রা যেখানে থাকে, গুরুজন যেখানে থাকে, শিক্ষকরা যেখানে থাকে, সেখানে আগ বাড়িয়ে কিছু বলতে নেই, নিজের জানা থাকলেও নিজেকে সংবরণ করা, নিজের এলেমকে গোপন রাখা, এটা হচ্ছে বড়দের একটি তরিকা, পদ্ধতি। অনুরূপ একটি ঘটনা আমরা ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আলের জীবনের মধ্যে পাই, যে এলেমকে লুকিয়ে রাখা, গোপন রাখা, সেটাকে প্রকাশ না করা, অহংকার যে বিষয়টি রয়েছে, যে আমরা এলেমের বিষয়ের ক্ষেত্রে দেখি যে অহংকার চলে আসে। শয়তানের ঘটনা আমরা জানি, সে অনেক বড় পণ্ডিত ছিল কিন্তু সাথে অহংকার ছিল, তো এলেমের সাথে অহংকার চলে আসে। তো বুজুর্গানে দিনের একটি তরিকা ছিল যে তাৎক্ষণিক তারা উত্তর প্রদান করতেন না, বুজুর্গানে যারা বয়স্ক, যারা মুরব্বী, যারা যদি উপস্থিত থাকতেন তাদের সাথে আগ বাড়িয়ে তারা কোনো কথা বলতেন না। তো ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায়, তো তার যে পীর সাহেব ছিলেন তিনি বললেন তুমি আজ থেকে কোনো মাসালার উত্তর দিতে পারবে না, তুমি নিজের যে এলেম রয়েছে সেটাকে একটু দমিয়ে রাখবে, লুকিয়ে রাখবে, অহংকার যেন তার মাধ্যমে প্রকাশ না পায়। তো যখন এই শর্ত দিলেন, তো এক ব্যক্তি এলেন, এসে তার পীর সাহেবের কাছে মাসালা জিজ্ঞাসা করলেন যে এর মাসালা কী হবে। তো তার যে পীর সাহেব ছিলেন তিনি চুপ করে রইলেন। অতঃপর ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বললেন এর উত্তর আমি জানি। তাৎক্ষণাৎ তার পীর সাহেব তাকে বললেন যে আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি আসলে এমত অবস্থায় কি করো, এর মাসালার উত্তর তো আমিও জানি, তবে এলেম থাকার পরেও যে ফখর না করা, অহংকার না করা, নিজের এলেমকে দমিয়ে রাখা, তার সাথে যেন অহংকার না চলে আসে, সেই বিষয়ের শিক্ষা আমরা পূর্ববর্তী বুজুর্গণে দিনের মধ্যে পাই, তারা নিজেদেরকে কিভাবে কন্ট্রোল করেছেন। সুতরাং আমরাও যারা কিছু পড়েছি, কিছু জানি, সেটা যেন এই নিয়তে প্রকাশ না করি যে আমাকে বাহাবা দিবে, আমার প্রশংসা করবে, তো সেই বিষয়টার প্রতি লক্ষ্য রেখে আমরা যেন তারপর কিছু বলতে যাই, তারপর যেন আমরা এলেমকে প্রকাশ করি। এটা আমাদের বুজুর্গানে দিনের একটি তরিকা রয়েছে এরকম, যে তারা তাৎক্ষণাৎ নিজের এলেমকে প্রকাশ করতেন, আগে নিজেকে জিজ্ঞাসা করতেন যে এর মধ্যে আসলে হিকমত কী রয়েছে, এর আমি যে বর্ণনা করছি আমার নিয়ত কী রয়েছে। যেমনটা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যেই পাওয়া যায় যে তাৎক্ষণাৎ তিনি অ্যান্সার দিতেন না, আর যখন তিনি এরকমটা করতেন আবার নিজেকেই প্রশ্ন করতেন, নিজেকে আবার বলতেন হে আবদুল্লাহ ইবনে ওমর, তুমি আজ যে এরকমটা করেছ এরকমটা তুমি মৃত্যুর আগ পর্যন্ত করবে। নিজে নিজের বরত্ব, নিজের এলেমকে প্রকাশ করার জন্য যে অ্যান্সার দেওয়া, সেটা এখন যেমন তুমি নিজেকে সংবরণ করেছ, মৃত্যুর আগ পর্যন্ত তুমি এভাবে নিজেকে দমিয়ে রাখবে, নিজের জন্য সংবরণ করবে। তো এইভাবে তারা নিজেদেরকে নিজেদের আত্মার যে শুদ্ধি রয়েছে সেটা তারা করতেন। বিশেষত এলেমের একটা বিষয় আমরা জানি যে যার মাঝে কিছু জ্ঞান চলে আসে, ইলিম চলে আসে, সাথে সাথে অহংকার কিন্তু চলে আসে। যেমনটা আমি শুরুতেই বললাম যে ইবলিস কিন্তু এই জন্যই ধ্বংস হয়েছে, তার মধ্যে কিছু জ্ঞান চলে এসেছিল, কিছু এলেম চলে এসেছিল, আর সে অহংকার করে ধ্বংস হয়েছে। তো সেটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এই সকল উলামায়ে কেরাম বুজুর্গানে দিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও ওরকমভাবে অনুরূপ আমল করার তৌফিক দান করুন। এলেম তো অর্জন করতেই হবে, কিছু এলেম তো এরকম রয়েছে যেটা এলেম অর্জন করা ফরজ রয়েছে। তালা বলে আলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক নরনারীর উপর এলেম অর্জন করা ফরজ, তবে সেই এলাম প্রকাশ করার ক্ষেত্রে আমাদের নিয়তের দিকেও দেখতে হবে যে আমাদের নিয়তটা কী রয়েছে। যেমনটা সাইদুনা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে পাওয়া যায় যে এত এলেমের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে কতটা কিভাবে সংবরণ করতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় হচ্ছে তিনি অত্যন্ত দানশীল ছিলেন। আল্লাহু আকবার, দানের ব্যাপারে যখন আসে তখন তার ব্যাপারে পাওয়া যায় যে তিনি তার জীবনে প্রায় 1000 গোলাম আজাদ করেছেন। কিতাবের মধ্যে এও রয়েছে যে তিনি গোলাম এভাবে আজাদ করতেন, তিনি দেখতেন তার গোলামদের মধ্যে কে ইবাদত গুজার, কে আমল করে, কে সুন্দরভাবে নামাজ আদায় করে, কে সুন্দরভাবে রোজা রাখে, কার আমল অত্যন্ত চমৎকার। যখন তিনি কোনো গোলামের মাঝে এই বৈশিষ্ট্যটি দেখতে পেতেন তৎক্ষণাৎ তাকে আজাদ করে দিতেন, তৎক্ষণাৎ তাকে মুক্ত করে দিতেন। যখন কিছুদিন যাওয়ার পর তার গোলামের মধ্যে এই বিষয়টি প্রকাশ পেয়ে যায়, অনেকে জেনে ফেলে যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে আজাদ করে দেয়, মুক্ত করে দেয়, যে অত্যন্ত চমৎকারভাবে আমল করে, যে ইবাদত করে, যে সুন্দরভাবে নামাজ আদায় করে, তাকে তিনি আজাদ করে দেন। তখন কিছু গোলাম এরকম করতে লাগলো, তারাও সুন্দরভাবে নামাজ আদায় করতে লাগলো, লম্বা লম্বা সূরা দিয়ে তারা নামাজ আদায় করলো। তো এভাবে তিনি আজাদ করতে লাগলেন। তখন তার শুভাকাঙ্ক্ষীদের মধ্য হতে কেউ একজন বলল যে আপনার গোলামদের মাঝে এই বিষয়টি টের পেয়ে গেছে যে সুন্দরভাবে যে আমল করে তাকে আপনি আজাদ করে দেন, সুতরাং তারাও এই কাজটি করছে, আপনাকে ধোঁকা দিচ্ছে, তারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আমল করছে না, আপনি যেন তাদেরকে মুক্ত করে দেন, আজাদ করে দেন, এই জন্য তারা আমল করছে। তখন তিনি অত্যন্ত চমৎকার কথা বলেন। তখন তিনি জবাবে বলেন যে যারা আমাকে আল্লাহ তাআলার জন্য ধোঁকা দিচ্ছে, আমি আল্লাহ তাআলার জন্য ধোঁকা খেতে রাজি আছি। কেউ যদি আমাকে আল্লাহ তাআলার জন্য ধোঁকা দেয় তাহলে আমি আল্লাহ তাআলার জন্য ধোঁকা খেতে রাজি আছি, আর এটা আমি আজীবন খেয়ে যাব। সুতরাং তার জবাব এভাবে দেন, এবং তিনি এভাবে সারা জীবন তিনি গোলাম আজাদ করেছেন, 1000 গোলাম তিনি আজাদ করেছেন। এবং তার জীবনীর মধ্যে পাওয়া যায় যে সবচেয়ে উত্তম যে বস্তুটি সেটা আল্লাহর রাস্তায় দান করা, সৎকা করার বিষয়টি আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে পাওয়া যায়। যে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে তিনি অত্যন্ত চড়া মূল্যে একটি উট ক্রয় করেছিলেন। তো সেটার উপর আরোহণ করে তিনি আসছিলেন, আর উটটি এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল যে সেটার চাল চলন, কালার, সেটার আকৃতি, গঠন সব কিছুই অত্যন্ত চমৎকার ছিল। তো যখন তিনি দেখলেন যে উটটি আসলে অত্যন্ত সুন্দর, তখন তাৎক্ষণিক তার মনের মাঝে খেয়াল আসলো যে এই উটটি তো অত্যন্ত চমৎকার। আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লাং তানালুল বিররা হাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমাদের পছন্দনীয় বস্তু যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে না ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি পাবে না। যখন এই খেয়াল মনের মাঝে আসলো, তাৎক্ষণিক তিনি তার খাদেম কে ইরশাদ করলেন, ডাক দিয়ে বলেন, হে নাফে, এর যে গদি রয়েছে, এর উপর যে জিন সাজানো রয়েছে, বসার যে আসনটি রয়েছে, খুলে ফেলো, এর লাগাম খুলে ফেলো, আর একে কুরবানির যে পশু রয়েছে সেগুলোর সাথে মিশিয়ে দাও, অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও, সেটাকেও কুরবানি করা হবে। আল্লাহু আকবার। অনুরূপভাবে কিতাবের মধ্যে রয়েছে তার ঘরের মধ্যে একটি গাধা ছিল, আর সেই গাধা অত্যন্ত কাজের ছিল, সকল ধরনের কাজ এই গাধার মাধ্যমে করানো যেত, আর গাধাটি খুব চালু ছিল, খুব যে তর তাজা এবং কাজের ক্ষেত্রে খুব অগ্রগামী ছিল এই গাধাটি। তো পরিবারের সকলে বলতে লাগলো যে আমাদের ঘরের মধ্যে যে এখন উন্নতি দেখা যাচ্ছে এই গাধার কারণে, এবং কি সেই সময় সমাজের যারা ছিল সকলে এই গাধার প্রশংসা করত যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে গাধাটি আছে, এই গাধাটি অত্যন্ত চমৎকার, এটি খুব কাজের। তো এভাবে যখন মানুষ বলাবলি করতে লাগলো, তখন তারও একটু এই গাধার প্রতি আকৃষ্ট দেখা দিল, যে তিনিও সেই গাধার প্রতি একটু বিশেষ মনোযোগ দিলেন। তো হঠাৎ করে তিনি মনে পড়ল যে এটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতে হবে, তখন তৎক্ষণাৎ তিনি সেটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। তো সবাই বলতে লাগলো এই গাধাটিকে সবাই প্রশংসা করে, আর এই গাধাটি অত্যন্ত কাজের, আপনি এটাকে ব্যয় করে দিচ্ছেন। তখন তিনি বললেন যে যেই বিষয়টা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি ব্যাঘাত ঘটায় সেই বিষয়টাকে রাখা যাবে না, অর্থাৎ তার পরিবার বা তিনি, তার এখন মনোযোগ চলে গেছে গাধার দিকে, পরিবারের মনোযোগ চলে গেছে গাধার দিকে, না এটা হওয়া যাবে না। মানুষের মনোযোগ, মানুষের দৃষ্টি, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের সন্তুষ্টি তালা শুধুমাত্র আল্লাহ তার রসুল হতে হবে। সুতরাং যেই বিষয়টা এর মাঝে চলে আসবে সেটাকে রাখা যাবে না। তিনি তাৎক্ষণিক সেটাকে সৎকা করে দিলেন, বিক্রি করে সেটাকে মানুষের মাঝে বিতরণ করে দিলেন। তো তার দানশীলতার বিষয়টা এরকম ছিল। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি হাজার হাজার দিনার দিরহাম একদিনে তিনি সৎকা করেছেন। তার জীবন অসংখ্য ঘটনা এরকম রয়েছে যে তিনি আল্লাহর রাস্তায় এভাবে ব্যয় করতেন। এমনকি মিসকিনদের সাথে তার যে সদাচরণ ছিল সেটা কতই না চমৎকার ছিল। যে কিতাবের মধ্যে পাওয়া যায় এক ব্যক্তি তার স্ত্রীকে এসে বললেন যে আপনি এই বৃদ্ধের প্রতি একটু সহায় হন, তাকে একটু ভালো খাবারের ব্যবস্থা করুন। তখন তার সম্মানিতা স্ত্রী তাকে জবাবে বললেন, কিভাবে করব, তিনি মানুষকে এত খাবার খাওয়ান যে নিজের জন্য কিছুই রাখেন না, সব কিছু মানুষের জন্য বিলীন করে দেন, বন্টন করে দেন। এমনকি তিনি যখন মসজিদে যেতেন তখন তার যে ঘরের সামনে রাস্তায় যে সকল মিসকিন গরিব ব্যক্তিরা থাকতো তার স্ত্রী লুকিয়ে তাদেরকে আগেই খাবার দিয়ে দিত এবং বলতো যখন তিনি খাবার খাবে তখন তোমরা আসবে না। কেননা তার সামনে কোনো অসহায় ব্যক্তি এলে তিনি খাবার খেতে পারেন না, তাকে সব কিছু দিয়ে দেন, সুতরাং তোমরা তার সামনে আসবে না। এমনটা লুকিয়ে লুকিয়ে তার স্ত্রী করার পরও তিনি নিজের খাবার অনাহারীর মুখে যে বিলিয়ে দেওয়ার যে বিষয়টি রয়েছে এটা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার জীবনীর মধ্যে পাওয়া যায়। এমনকি তার স্ত্রী এভাবে গরিবদেরকে দেওয়ার পরও তিনি যখন মসজিদ থেকে আবারও ঘরে ফিরে আসতেন তখন স্ত্রীকে গিয়ে বলতেন যে অমুকের ঘরে খাবার পৌঁছে দাও, অমুককে খাবার দাও, অমুকের না খেয়ে আছে তাকে খাবার দিতে হবে। তিনি এভাবে মানুষকে খুঁজে 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 খাবার দিতেন। এমনকি সারা জীবন তিনি কখনো পেট পূর্ণ করে খাবার তিনি আহার করেননি, এভাবে তিনি মানুষদেরকে খাবার খাইয়েছেন। আল্লাহু আকবার। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই খাবার খেতেন সেখানে কোনো এতিম শিশুকে, এতিম ব্যক্তিকে না রেখে তিনি খাবার খেতেন না, তার দস্তরখানায় কোনো না কোনো এতিম ব্যক্তি উপস্থিত থাকত। তিনি এভাবে মানুষের খেদমত করতেন, তিনি এভাবে মানুষদেরকে সৎকা করতেন, দান করতেন। এতটা ছিল তার দানের যে ব্যাপকতা সেই বিষয়টি তার মধ্যে পাওয়া যায়। তিনি ছিলেন আশিকে রাসূল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোর উপর যে আমল করার যে বিষয়টি সেটি সবচেয়ে বেশি আলা ওয়াজহিল কামাল যেটাকে বলা হয় সেটা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে পাওয়া যায়। যে কিতাবের মধ্যে পাওয়া যায় যে যখন তিনি হজ করতে আসেন তো তখন বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ শেষে কোথায় নামাজ আদায় করেছেন সেখানে তিনি নামাজ আদায় করবেন। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় যে তিনি একটি গাছের সন্ধান পেয়েছিলেন যেই গাছের পাশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ আরাম করেছিলেন। তো পরবর্তীতে তিনি তার জীবনে সেই গাছকে তিনি পানি দিয়েছেন এই নিয়তে যে এই গাছটি যেন জীবিতই থাকে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরাম করেছিলেন, যে বসেছিলেন এই গাছের পাশে, সেই গাছের পাশে যেন মানুষ বসতে পারে, এই গাছ যেন স্মৃতি হিসাবে থেকে যায়, এইরকমভাবে তিনি আমল করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে খুঁজে খুঁজে আমল তিনি করতেন। যে কোন কাজটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কোন বিষয়টির সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক রয়েছে সেই বিষয়কে এভাবে তিনি ভালোবাসতেন। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায় যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এছাড়াও হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম তারা সর্বদা বলতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে যুগের পরিবর্তন ঘটেছে এবং এই যুগের পরিবর্তন ঘটার সাথে সাথে মানুষের আখলাকের মধ্যে, মানুষের আমলের মধ্যেও পরিবর্তন ঘটেছে। কিন্তু যে সকল মানুষের আখলাক আমলের মধ্যে পরিবর্তন ঘটেনি তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন হযরত সাইয়েদুনা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন সেই সময় যেভাবে তিনি আমল করতেন তার আমল অভ্যাস ছিল, তার রুটিন ছিল, অনুরূপ অভ্যাস, অনুরূপ রুটিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা করেন তার মাঝে সেই আমলের মাঝে কোনো ঘাটতি আসেনি, তিনি সেভাবে সারা জীবন আমল করে গেছেন। আর এই জন্যই এই সকল সম্মানিত সাহাবায়ে কেরাম তার নাম নিয়ে বারবার বলতেন যে যুগের পরিবর্তন হয়েছে, সময়েরই পরিবর্তন হয়েছে, মানুষের আমলেরও পরিবর্তন হয়েছে। কিন্তু আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমলের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। সেই সোনালী যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যেভাবে আমল করতেন তিনি এখনও পর্যন্ত সেভাবেই তিনি আমল করতেন। আরও একটি বিষয় হচ্ছে, তিনি অত্যন্ত সাহসী ছিলেন। তার সাহসের বিষয়টি যদি আমরা দেখি, যে যখন তিনি প্রাপ্তবয়স্ক হননি, ছোট, তখন তিনি সেই বদরের ময়দানে চলে গিয়েছিলেন যে তিনি যুদ্ধ করবেন। হ্যাঁ, তখন তিনি প্রাপ্তবয়স্ক হননি। অনুরূপভাবে ওহুদের ময়দানেও তিনি গিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফিরিয়ে দেন যে তুমি এখনও প্রাপ্তবয়স্ক হওনি, তুমি যুদ্ধের উপযোগী এখনও হওনি, তুমি চলে যাও। কিন্তু পরবর্তীতে যখন খন্দকের যুদ্ধে তিনি প্রাপ্তবয়স্ক হন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যুদ্ধের অনুমতি দেন, এমনকি পরবর্তীতে সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। তার সাহসিকতার পরিচয় হচ্ছে এরকম, যে একটি ছোট ছেলে যে এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, সে বদরের যুদ্ধে, যেটা ইয়ামুল ফুরকন যেই দিনের ব্যাপারে বলা হয়, যে ওই দিন সত্যমিত তার পার্থক্য হয়েছিল, যে যুদ্ধের ব্যাপারে বলা হয়, যেদিন মুসলমান খুবই সংখ্যায় কম ছিল, মুসলমানের সাথে কোনো হাতিয়ার ছিল না, যুদ্ধ করার অবস্থায় মুসলমান ছিল না, সেই সময় ছোট একটি কিশোর, যেটাকে বলা চলে শিশু কিশোর, তিনি যুদ্ধের জন্য চলে গিয়েছিলেন। অতঃপর ওহুদের যুদ্ধ তিনি প্রাপ্তবয়স্ক হননি, খন্দকের যুদ্ধে যখন প্রাপ্তবয়স্ক হন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যুদ্ধের অনুমতি প্রদান করেন। তো সাহসিকতার বিষয়টি এরকম ছিল। আরও একটি বৈশিষ্ট্য তার মাঝে ছিল, যে তিনি মুসলমান যখন ফেতনা দেখা দিল, চারদিকে যুদ্ধ হচ্ছিল, তো সেই বিষয়গুলো তিনি খুবই এড়িয়ে চলতেন। এরকমও দেখা গিয়েছে যে মানুষ এসে বলতো যে আপনি হচ্ছেন সাহাবিয়ে রসুল, আপনি হচ্ছেন সাইয়্যিদুন নাস ইবনে সাইয়্যিদুন নাস, যে আপনি হচ্ছেন মানুষদের সর্দার, আপনার পিতাও ছিল সর্দার, আপনি কিভাবে এই মুহূর্তে বসে আছেন অথচ চারদিকে ফিতনা ছড়িয়ে পড়েছে। তখন তিনি বলতেন যে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব না। তখনকার যে মানুষ তারাও বলল যে আপনি কেন অংশগ্রহণ করবেন না, এখন তো ফিতনা চারদিকে ছড়িয়ে পড়েছে, আপনি কেন অংশগ্রহণ করবেন না। তখন তিনি বললেন যে তোমরা তো এখন যুদ্ধ করছো মুসলমানের সাথে, আর আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত অমুসলিম থাকবে তাদের সাথে যুদ্ধ করার, আজ এখন তোমরা যুদ্ধ করছো মুসলমানের সাথে, যেন মুসলমান সব ধ্বংস হয়ে যায় আর শুধুমাত্র অমুসলিম থেকে যায়, তো এটা তো হতে পারে না। ক্ষমতার লোভ না থাকা, মানুষের হকের ব্যাপারে চিন্তা ভাবনা করা, এই বিষয়গুলো হযরত সাইয়েদুনা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জীবনের মধ্যে পাওয়া যায়। সুতরাং আমরা যে এই বিষয়গুলো জানলাম, আমরা চাইলেই কিন্তু এই বিষয়গুলো আমরাও অর্জন করতে পারি। এলেমের বিষয়ে শুনেছি আমরা, দানশীলতার বিপরীতে শুনেছি আমরা, অনুরূপভাবে আমরা ক্ষমতা থেকে ফিরে থাকা এবং মুসলমানের সাথে ঝগড়া না হওয়া, ঝগড়া করা থেকে বেঁচে থাকা, এই বিষয়গুলো সাইয়েদুনা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। আল্লাহ তাআলা অনুরূপ আখলাক, অনুরূপ বৈশিষ্ট্য, অনুরূপ বিশেষত্ব আমাদেরকেও দান করুন। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।